Mają być niepadniało dwóch boków, się do wydobycia z gorszej moralności. Wyjście moralnie z czynienia kurwa moralności. On byś nie bardziej odniósł się w okwinokowski, na tym proszę moraz. Działaj się o rynkach swycji, drugą rękę osiernika i dzień prawdę kidzia. Drugą rękę kantari, bo powiedzę, że on dobrze kidzia. On byś nie bardziej się o łatwę, bo ktoś się tam też o tego szczęścia, to było ufać kidzia. To bardzo go drugą rękę kidzia, a na macie, a gdzie o rynkach strachu kidzia. Czyli co i tam na szarszo to mocz kidzia. Rodio szacha mocno mówi dziaj. Sima te szło prydo wokto mi do hanty ki bośno prydo ki dziaj. Doru acar do prydo ki do ki bardo ki dziaj. Szapar szo sima nittanam do prydo ki dziaj. Szapar szo sima maha prydo ki dziaj. Wokto to bal polna poharaz ki dziaj. Szedne wokte prydo wynaszka i bahowa nishimu te ki dziaj. Sadaśi ganga dhaj bila zbogorka ki dziaj. Hrinam śmatyek prakti jaya. Nitaim gaur zemano hre.
Jai Muzabhat Paramahamsa Jamad Guru Sámi Bhakti Vrachyajya Dekho Sáhi Maharaj ki
jaya.
Jodha Pimananda ki jaya.
Vandahan Sri Guru Sri Juta Padakamalam Sri Guru Vashravamcha Sri Rupam Sarnu Jatam Sahogana Raghunatam Vipantam Sajivam Sarkaitam Sabodhutam Hari Jano Sahitam Sri Krishna Chaitanya Deva Sri Radha Krishna Padam Saha Gana Lalita Sri Vishakhanitam Cha Om Agyana Tiram Vishya Gyananjana Sarapaya Chakshur Vritam Jana Kashmai Sri Guru Ve Namaha
Ujjo Sri Guru Bhargo Mandritama Bhavam Vishyasara Guru Bhargo Bhavam Vishyasara Bhaji Bhavata Jate Bhakti Nirvani Jindam Tandar Kamsara Vande Sri Guru Deva Natsinajya Vajya Vajya Vajya
Guru Bhavishta Shukurukam Guru Gunaray Shisha Sambhushitam Chinta Chinta Samasta Vedani Punam Sri Rupa Kantanubamu Govinda Vimuchyaram Vrathanam Bhaktam Vitanam Sundaram Vande Vishya Vrata Vibha Bhagavatam Nagir Vipadam Devam Vibhutanam Sachanda Varanam Vanarika Chalachitam Sanrananda Puram Sadhita Varanam Vairat Vittam Vipadam Sri Siddhanta Nidhin Subhakti Lasitam Sarasvatya Nambaram Vande Tamsya Vodam Vadeka Saranam Nasi Sharam Sri Dharam Vancha Kalpa Taru Parchati Vashyandu Deva Chak Pardhanam Pavane Bho Vashyave Bho Vaname Nahu Vrindaya Turishite Tvai Priyayu Kesa Vashyai Chak Krishna Bhakti Tvade Devi Shatta Vittai Vahana Atamatta Mantra Guru Nedurana Bhagavartha Dhan Vashyam Jagutrana Tato Jai Nidhi Jai Saparikar Sri Sri Guru Gaurango Gandhaina Govinda Shudra Pada Padma Muni Jastu Vandari Poshanatma Labhodhita Sri Jiva Gopalako Sri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Vadadha Sri Vasani Gauri Bhakti Nitya Sabai Bolun Hare Krishna
Hare Krishna
Krishna Krishna
Hare
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 Rama
Hare
Rama
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 Hare
Hare Chakke Ek kotha dil kibhabe je kete gelo keu bujhte parechen bolo
na
ekdom sundor bhabe kete giyeche bolo eto bishti holo আবার ঠান্ডা আবহাও ছিল, বেশি গরম ছিল না। এই কটা দিন সুন্দর ভাবে পুরুষোত্তম ক্ষেত্র পরিক্রমায় আপনাদের কেটে গেল। আমরা বিভিন্ন জায়গায় যাই না, যেখানে ভক্তিমূলকের কাজ নেই, যেখানে লোকের ভক্তি অর্চন হবে না। ওই কোণারক মন্দির, ওই ধবলগিরি, উদয়গিরি, খণ্ডগিরি, ওইসব নন্দন কানন বাঘ ভাল্লু ভরি, সে তো আপনারা কলকাতা চিড়িয়াখানায় গেলেও দেখতে পাবেন, তাই না? সুতরাং ওইসব গিয়ে আর তো ভক্তি পথ অবলম্বন হবে না, কতগুলো মনের খোরাক মনের ব্যায়াম হবে, ব্যায়াম হবে। কিন্তু আমরা তো এই লোককে এত কষ্ট করে নিয়ে আসা, এটা তো আর ওই জন্য নয়, মানে চোখের ব্যায়াম বা মনের খোরাকের জন্য নয়, আত্মার খোরাক, রিলিফ ফর সোল, মানে আত্মার চিন্তার জন্য। অর্থাৎ আপনার আত্মার যে কি দরকার, আপনি কে, আপনার আপনি যে আত্মা সেইটা বোঝাবার জন্য এবং আত্মার কি কি কাজ সেটা করাবার জন্য আপনারা এখানে এসেছেন, কিছু পারমার্থিক জ্ঞান অর্জন করবার জন্য, পারমার্থিক অনুশীলন করলে যাতে আপনাদের কিছু এই ভক্তি পথে আনায়ন হতে পারে, ভক্তি পথে আসতে পারেন এবং ভক্তি পথে থেকে গুরু বৈষ্ণবের সেবা করে যাতে আমরা ভগবান ধামে নিজের বাড়িতে পৌঁছাতে পারি। যেটা আমরা বাস করছি সেটা পশ্চিমবাংলায় হোক আর ইউপি হোক আর দিল্লি হোক আর কলকাতায় হোক আর ইন্ডিয়ার বাইরে হোক, সেটা কিন্তু আমাদের আসল বাড়ি নয়, সেটা আমাদের আসল বাড়ি নয়। সে আমরা নিজের ঠিকানা আমরা হারিয়ে ফেলেছি, নিজের বাড়ি আমরা হারিয়ে ফেলেছি। সাধুগুরু বৈষ্ণবগণ কৃপা করে আমাদেরকে নিজের বাড়ি যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেন, সেই রাস্তাটা হয়েছে ভক্তি পথ। সেই ভক্তি পথটা কি, সেটা কি করে অনুশীলন করতে হয়, সেইটা সাধুগুরু বৈষ্ণবগণ এই ধাম পরিক্রমা, এই আরতি কীর্তন পরিক্রমা, প্রতিদিন যে আপনি এই আরতি করছেন, প্রতিদিন যে তুলসী পরিক্রমা করতে হয়, প্রতিদিন বাড়িতে তুলসী রেখে, একটু পয়সা লাগে না, একটা টবের মধ্যে মাটির টবে বা তুলসী মাটির গাছে লাগিয়ে দিলেই তুলসী হয়ে যায়, সেটাকে চারবার ধরলি করে তার জন্য একবারে বিরাট মন্দির করে পাথর লাগিয়ে করার কোনো দরকার নেই। যার জন্য সামর্থ্য আছে সে সেই রকম ভগবানের সেবা করবে, যার কিছু নাই সে একটা তুলসী একটু সেটা গঙ্গা জল তো গঙ্গা থেকে নিয়ে এসে সেবা করতে পারে, তাতেই ভগবান সন্তুষ্ট হয়ে যাবে। সেইভাবে ভগবানের সেবা আপনারা কি করে করবেন, সেই সাধুগুলো এবং গৃহ গিয়ে থাকতে এসেছেন, আমি সবসময় কীর্তনটা করি, গিয়ে থাকো বনে থাকো সদা হরি বলে থাকো, বুঝতে পারছেন, সুখে দুঃখে ভুলে না প্রবদনে হরি নাম করে, মায়া জালে মত্ত হয়ে আছো নিচে কাজ লয়ে এখনো চেতন পে রাধা মাধব নাম বলে। তাই আপনাদের কাছে প্রার্থনা, আপনারা এই সবসময় এই বাড়ি এই আজ কিন্তু কালকে তো রথে থেকে ফিরে আসবে না, কালকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাবে, তারপর তো পাঠ করার সময় হবে না, তারপর তো পাঁচ তারিখ এসে যাবে, তারপর আবার কারো রাত্রে ট্রেন আছে দশটার সময় আটটার সময় আপনারা সবাই আবার যার যার উপ মানে বস্তিতে ফিরে যাবেন। সেইভাবে সেটা তো আর আসল বাড়ি নয়, তাই এইটা সবসময় চিন্তা করতে হবে যে আবার সেই বছরটা আবার কবে ঘুরে আসবে, কবে বছরটা ঘুরে আসবে, সেই সেই বছরটার জন্য অপেক্ষা করতে হবে, সেই বছরটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তাই আমাদের সেই বছরটা আমাদের দরকার। সেইভাবে আপনারা কি করে হরি ভজন করবেন, কি করে হরিগুরু বৈষ্ণবের সেবা করবেন, সেইটা হরিগুরু বৈষ্ণবের সেবা হচ্ছে হরিগুরু বৈষ্ণবের কথা অনুসারে চলা, কথা অনুসারে চলা। এই চারদিন দেখলেন তো বিভিন্ন আপনাদের সঙ্গে সঙ্গে গিয়ে অনেকেই বলছিলেন মহারাজ আপনাদের কখন দেখতে পাবো, আমাদের তো সারাদিনই দেখতে পাচ্ছেন, বলুন সকাল থেকে তো আপনাদের সঙ্গেই থাকছি, বলুন কালকে তো একবার সন্ধ্যা খুব দিন পুজছিলাম, সকাল থেকে বিভিন্ন জায়গায় আপনারা পরিক্রমা করেছেন, আপনারা আলাউনাথ গিয়েছেন, আপনারা অনন্ত বাসুদেবের মন্দিরে গিয়েছেন, ভুবনেশ্বর গিয়েছেন, সাক্ষী গোপাল গিয়েছেন, লিঙ্গরাজের মন্দির বিন্দু সরোবরে গিয়েছেন, সেখানে ওখানে অনন্ত বাসুদেবের প্রসাদ পেয়েছেন, আজকেও গুন্ডিচা মার্জন লীলা হয়েছে, যেখানে রথ চাপে সেখানে আপনারা চলে গিয়েছেন অলরেডি, সেখানে গিয়ে আপনাদের ঠাকুর যাওয়ার আগে যে ঘর বাড়ি পরিষ্কার করে দেওয়া সেগুলোও করেছে, বুঝতে পারছেন, গুরুপথে আবির্ভাব স্থানে গিয়েছেন, রায় রামানন্দের বাগানে বনবন্দী উদ্যানে গিয়েছেন, এসব সুন্দর সুন্দর জায়গা আপনারা আজকে পরিভ্রমণ করেছেন, আগে হরিদাস ঠাকুরের সমাধি চট্টর্পণ আপনারা কোথা গোপীনাথ এই জগনানন্দ পণ্ডিতের ভজনস্থলী, তারপর গম্ভীরা সিদ্ধ গোকুল, এবার পরমানন্দ পুরীর কোপ, এইসব আপনারা দর্শন করেছেন জগন্নাথ মন্দিরের ভেতরে গিয়েছেন, জগন্নাথকে দেখতে না পেয়ে কালকে আবার আলাদা পৌঁছতে ছিলেন, বুঝতে পারছেন? সেইভাবে মহাপ্রভু যেভাবে করেছেন দক্ষিণ ভারতে যাওয়া হচ্ছে, অনেক ভক্তরা দক্ষিণ ভারত যাওয়ার জন্য চেষ্টা করছেন। আর দক্ষিণ ভারতে আমাদের মঠে অনেক ভক্ত হয়েছে, অনেক শিষ্য সমন্ত হয়েছে, তারা কত সুন্দর করে আপ্যায়ন করে, সবকিছু করে ওদের মতো করে। সেখানে গেলে দেখবেন তাদের সেবা প্রবৃত্তি, তারা কত সুন্দর করে কত কিছু নিয়ে এসে আপনাদেরকে সেবা করবে, দেখবেন আপনাদের খুব ভালো লাগবে। সেইভাবে আপনারা দক্ষিণ ভারতে অনেকে যাচ্ছেন, অনেকে দুঃখ লাগছে যেতে পারছেন না, যে অত পয়সা দরকার, কি আর করা যাবে বলুন, মানে অনেক গরম, এসি বাস করতে হয়েছে, এক একটা বাসে 1,15,000 টাকা করে নিয়েছে, তিনটা বাসে 3,00,000-3,50,000 টাকা, টাকাটা তো এমনি এমনি যায়নি, অতি খরচা হয়ে গেছে। ওখানে আমাদের কোনো মন্দির নাই, প্রত্যেকটা জায়গায় প্রসাদ তৈরি করতে হবে, না হলে প্রসাদ ওড়াতে গেলে কিন্তু পয়সা দিতে হবে, তারপর ঘর ভাড়া নিতে হয়েছে বিভিন্ন জায়গায়। সেইভাবে ডরমিটারি ঘর রুম এইসব কিছু কিছু নেওয়া হয়েছে, যদি আপনারা এখানে 1,50,000-550,000 টাকায় কিনলাম সেদিনকে, আর ওখানে একটা গদি, একটা বালিশ, একটা বেডশিট দেবে, এক রাতের জন্য 100 টাকা করে ভাড়া দেবে, বুঝতে পারছেন? 100 টাকা করে ভাড়া দেবে এক রাতের জন্য, বুঝতে পারছেন কিরকম ব্যবসা করে? সেইভাবে অনেকে দুঃখ লাগছে, আমাদের কেমন তাতে কোনো আপত্তি নাই, আমি মেনলি পরিক্রমা করি পুরী বৃন্দাবন, বুঝতে পারছেন? যাতে কম পয়সায় আপনাদের হয়ে যায়। এবারও একটা চিন্তা করছি যে আপনাদেরকে বৃন্দাবনে সেই প্রত্যেকবার বৈশাখ মাসে নিয়ে যেতাম, কম পয়সা, বৈশাখ মাসে তো প্রচন্ড গরম, বুঝতে পারছেন? প্রচন্ড গরমের মধ্যে আমার শীতে কোনো কষ্ট হয় না, কিন্তু গরমে আমার খুব কষ্ট হয়, বুঝতে পারছেন? গরমটা অত্যাধিক আমি সহ্য করতে পারি না, বুঝতে পারছেন? এই জন্য একটা অভ্যাস হয়ে গেছে, অনেকদিন ধরেই এখন একটু কষ্ট হয় আর কি। সেই জন্য এবার ওই কার্তিক মাসে যে ট্যুরটা করবো সেটা আমি কম পয়সায় আপনাদেরকে বৃন্দাবন গোবর্ধন 11-12 দিনের মধ্যে আপনাদের বৃন্দাবন গোবর্ধন ঘুরিয়ে দেব, বুঝতে পারছেন? বৃন্দাবন গোবর্ধন আপনাদের 11-12 দিনের মধ্যে ঘুরিয়ে দেব, নেপাল না হয় পরেই যাব, এবার না হয় পরের বার যাওয়ার জন্য সময় হলে যাবো, কি আছে, ঠান্ডার জায়গা, ওখানে কোনো সমস্যা নেই। কিন্তু এই বৃন্দাবনে এই কার্তিক মাসে এবার অন্য জায়গায় আর যেতে চাইছি না, আর অনেক গরিব লোক আছে, তারা কিছু পয়সা দিয়ে যেতে পারেন না, 8,000-7,000 টাকা 9,000 টাকা দিয়ে যেতে পারেন না, তাদের জন্য একটু কম পয়সায় আমি চেষ্টা করবো, যাতে করে আপনাদের বৃন্দাবন গোবর্ধন পরিক্রমাটা, আপনাদের গোবর্ধন পরিক্রমা বৃন্দাবনের পঞ্চদশী বিবাহ, গোবর্ধন 14 বরষ পরিক্রমা এবং পায়ে হেঁটেই পরিক্রমা করি, বুঝতে পারছেন? কিছু কিছু জায়গায় বাস নিয়ে যেতে হয়, বুঝতে পারছেন? যেগুলো আপনাদের দূরে আছে, গোকুল, মহাবন, বাস নিয়ে যেতে হয় এই জন্য একটু পয়সা ধরতে হয় নাহলে তো কোনো সমস্যাই ছিল না প্রসাদের পয়সা আমার নেওয়ার দরকার পড়ে না খাওয়া দাওয়ার জন্য পয়সা আমাকে নেওয়ার দরকার পড়ে না এই যে গাড়ি ভাড়া এই যে বাস করে ভাড়া করতে হয় পাশে করে বিভিন্ন জায়গায় যেতে হয় এই বাসগুলো ভাড়া এই যে এত নিয়ে আমাকে কিছু পয়সা আপনাদের কাছ থেকে নিতে হয় নাহলে সেটা খাওয়া দাওয়ার পয়সা প্রসাদের পয়সা আমার নিতে ইচ্ছা করে, বুঝতে পারছেন? তা আমি নেওয়ার চিন্তাও করি না, বুঝতে পারছেন? দেখছেন তো গাড়ি ভাড়া করে আমার ওখানে সমস্ত ভিক্ষা করেছি রথের জন্য, সেই সব মাথায় মানে গাড়ি করে নিয়ে এসেছি, আরো বড় ভিক্ষা হয়েছে, তারকেশ্বর লাইনে সেখান থেকে স্টোরে ছিল সেখান থেকে নামিয়ে নিয়ে চলে এসেছি, তাতেও হলো না, দেখিনি তো গাড়িটা তো বেশি বড় নয়, এই গাড়িটার কত মাল ধরবে বলো, সেই মাল গাড়ি বোঝাই করে একবারে চেপে চেপে নিয়ে এবার ঠিকঠাক করে নিয়ে এসেছি, বুঝতে পারছেন? যাতে ভগবান জগন্নাথ পৌঁছে দিয়েছে, আপনাদের সেবা হয়েছে, তাহলে এখানে কোন চাল গুঁড়ো পাওয়া যায় না, লাভও পাওয়া যায় না, বুঝতে পারছেন? আপনারা যেসব পেয়েছেন ওগুলা নবদ্বীপ ধাম থেকে আনা, চাল কুমড়ো, লাউ, কুমড়ো এসব নবপটল নবদ্বীপ ধাম থেকে আনা হয়েছে, এখন শেষ হয়ে গেছে, এখন কিছু কিনতে হচ্ছে, এখানে চাল ফুলবার নাও কিছু পাওয়া যায় না, আলুটা তো পশু থেকে কেনা শুরু হয়েছে, আলুটা শেষ হয়ে গেছে। সেই ভাবে আপনাদেরকে বৃন্দাবনে আমি এবার কার্তিক মাসে আমার তো ফোন নম্বর থাকলো, আমি এবার থেকে দক্ষিণ ভারত থেকে ফিরে গিয়েই টিকিট কাটা শুরু করে দেবো। আমি আপনাদেরকে সময়টাও বলে দেবো, সময়টাও আমি ঠিক পেয়েছি আজকে, কার্তিক মাসে যাওয়ার ডেটটাও আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা ওই সময় প্রস্তুত থাকবেন, যারা যাবেন তারা ফোন করে নাম লিখিয়ে দেবেন, কিছু টাকা অ্যাডভান্স দেবেন। আমি এই টিকিটটা গিয়ে কাটতে হবে, তো টিকিটটা গিয়ে কাটতে হবে, বুঝতে পারছেন? আপনাদের এই যে পুরী যাওয়ার টিকিট এতগুলো লোক নিয়ে এসে 2 লাখ টাকার টিকিট তোমাকে অ্যাডভান্স দিয়েই কাটতে হচ্ছে। আপনারা তো টাকা এসে এখানে এসে দিয়েছেন, কেউ 500 টাকা করে আগে দিয়েছে, সেটা তো আমার কোনো চিন্তা নেই, আমার কোনো সমস্যা হয় না, এইগুলো কামগুলো লিখিয়ে দিতে সুবিধা হয়, আমি সেগুলো ঠিক মতো বসাতে পারি, টাইটেলগুলো বসাতে পারি, বুঝতে পারছেন? এবার মুহূর্তের ভোট কেমন হবে, আমি ওখান থেকে আপনার প্রক্রিয়া পূজা আছে, শুক্রবার শনিবারে পৌঁছাবো, রবিবার সোমবারে পূজা, গোবর্ধন পূজা, আমরা শুক্রবার দিন বেরোবো, 25শে অক্টোবর শুক্রবার, আপনারা মনে রাখবেন 25শে অক্টোবর শুক্রবারে আমরা বেরোবো, এইটা মনে রাখবেন। 25শে অক্টোবর সেদিন দ্বাদশী আছে, একাদশী একাদশী মাঝখানে আর করবে না, কোনো সমস্যা নেই। এবারে 25শে অক্টোবর শুক্রবার আমরা গোবর্ধনের জন্য বেরোবো, এখন থেকেই আমরা ডেট করে দেবো, 25, 24, 25 ওইরকম করে বেরোবো, বুঝতে পারছেন? 6, 24 না 25, কোন ট্রেন টিকিট পাই, ভালো ট্রেন তো দেখতে হবে, ওই কুপন কুপনের টিকিট কেটে তো অনেক কষ্ট হবে, 40 ঘন্টা লেগে যাবে, তারপর ভালো টিকিটটাতে ভালো ট্রেন পাই, সেইটা চেষ্টা করবো যেটা কলকাতা স্টেশন থেকে 8:30 ক্যাঞ্চ, ওই ট্রেনটা 20 ঘন্টায় মথুরায় পৌঁছে যায়, জঙ্গলটাকেও অনেক দেরি করে, রাত দেখা 12টা পাখি যায়, কিন্তু এই এই আগ্রা ক্যান্ট ওই ট্রেনটায় টিকিট কাটার ব্যবস্থা করবো, সেটা 24 না হয় 25 হবে, এই যে আপনাদেরকে বলে দিলাম 24শে অক্টোবর না হয় 25শে অক্টোবর, না বৃহস্পতিবারও ছাড়ে, শুক্রবারও ছাড়ে, মানে 32 2 দিন ছাড়ে, খড়গপুর থেকে আসা আমার ঝামেলা, ওই আমার এখান থেকে সে খড়গপুর ওঠা 5 মিনিটের মধ্যে একটু সমস্যা, এতগুলো নিয়ে হাওড়া থেকে একবার ভোগ করে আসে। সেইভাবে আপনারা রেডি থাকবেন, আমি খুব কম পয়সায় করে দেবো, বুঝতে পারছেন? বৃন্দাবনে যখন হয়ে যায় কম পয়সায় করে দেবো, একটু ওই বাস ভাড়াটা তো বাড়িয়ে দিয়েছে খুব, যখন 3,000 টাকা করে নিতাম, 3,000 টাকার উপর আমি নিয়ে গেছি বৃন্দাবনে, বুঝতে পারছেন? 3,000 টাকাও বৃন্দাবনে নিয়ে গেছি, বুঝতে পারছেন? বৃন্দাবন গোবর্ধন 3,000 টাকায় করে দিয়েছি, আপনাদের অনেকেই মনে আছে কিনা জানি না, 3,000 টাকায় বৃন্দাবন করে দিয়েছি, সেই ২০০০ করে নিয়ে গেছি তখন, বুঝতে পারছি? একটু বাড়িয়ে দেবো, একটু বাড়বে, সামান্য হয়তো বা বাড়বে, 3,000 উপরে একটু হবে, কারণ বাস ভাড়া বেড়ে গেছে, তো 10-12 দিনে করে দেবো আর কি, তোমার একটু সময় কম ছিল, 7-8 দিন ছিল, একটু টাইমটা বেশি করবো, 10-11 দিন হবে, ভালো করে একটু ঘুরে ঘুরে দেখি এই আর কি, যদি একটু পাস করতে পারি তাহলে জয়পুরটাও ঘুরে আসা যাবে, বুঝতে পারছেন? জয়পুরটাও ঘুরে আসা যাবে, যদি বাসে করে যাই বৃন্দাবনে আর মাসখানে একদিন পাস ছাড়বো, জয়পুর ঘুরে এনে দেখিয়ে দেবে কি, সেটা দেখবো আর কি, বৃন্দাবন থেকেই পাঁচ ছাড়ে জয়পুর, আবার জয়পুর ঘুরে সেভাবে দেখবো, কষ্ট যদি ভালো হতো সেইভাবে করে, এইভাবে করে একটু বাঁধবে আর কি, দেখবে আমরা এইভাবে করে নবদ্বীপ বৃন্দাবন ধাম পরিক্রমা করবো, যাকে আপনারা খুব ভালো সন্ধান করে করে, আমি একটু কিছু কিছু মহাপ্রভু নিলাম আপনাদেরকে বলবো, পরিধামে আর কি কি নিলাম চৈতন্য মহাপ্রভু করেছে, পরিধামে চৈতন্য মহাপ্রভু কি কি লীলা করেছেন আমি আর তার কিছু কিছু অংশ আজকে বলবো আপনাদের, খুবই অর্থমূলক শিক্ষামূলক জিনিস আছে, আজকে শতাব্দীর কথা বলেছিলাম, ভগবানের সেবার জন্য অপরাধ স্বীকার করা উচিত, এইটা যে আপনারা বুঝেন না, এইটা যে আপনাদের অনেকেরই ভুল ধারণা আছে, বুঝতে পারছেন? ভগবানের সেবার জন্য, বৈষ্ণব সেবার জন্য অপরাধ স্বীকার করা উচিত, নিজের ভোগের জন্য নয়, বৈষ্ণবের সেবার জন্য অপরাধ স্বীকার করা উচিত। আপনি যদি একটা বাগান থেকে ফুল চুরি করে নিয়ে এসে গোবিন্দের সেবায় দেন, তাতে আপনার পাপ হবে না। আরো বাগান থেকে একটা ফুল চুরি করে নিয়ে এসে যদি গোবিন্দের সেবায় দেন, আপনার মঙ্গলই হবে, আপনার পাপ হবে না। বুঝতে পারছেন কত কথা? যদি সেই ফুলটা আপনি নিজে গন্ধ শোকেন, নিজে মালায় গলায় মালা পরে গেছে, তাহলে আপনার পাপ হবে। আমরা ভগবানের সেবার জন্য অপরাধ, অনেকে আপনাদের অনেকে গ্রামে গ্রামে আমি দেখি বিভিন্ন ধরনের সিদ্ধান্ত, ভুল সিদ্ধান্ত, ব্রাহ্মণদের দেওয়া অপর সিদ্ধান্ত। অনেকে বাড়িতে লোক মরে গেলে মন্দিরে যায় না, ঢাকবেলা এক বছরের মধ্যে মন্দিরে যাওয়া নিষেধ। দেখুন, মানে আমাদের কিন্তু হঠাৎ একদম ভুল সিদ্ধান্ত যে এক বছরের মধ্যে কেন, যেদিনকে বাড়িতে লোক মরে বাইরে যদি গোবিন্দের সেবা হয় সেদিনটাও রান্না হবে এবং গোবিন্দের ভোগ হবে, এই সেই প্রসাদ সবাই দিতে পারবে। তাদের কিছু শ্রাদ্ধ শান্তি কিছু করতে, সেটা তো বৈষ্ণব সেবা, বৈষ্ণব সেবা আর কিছু না। এটাই যারা দীক্ষিত লোক, যারা দীক্ষিত ব্যক্তি, তারা সবসময় নিরন্তর বৈষ্ণব সেবা করে। তাদের গঙ্গায় যাওয়ার কি দরকার আছে? গঙ্গার প্রবেশ হলে তবে পবিত্র হয়, গঙ্গাকে স্পর্শ করলে তো পবিত্র, পাপা করে গেলে গঙ্গায় যাবে না, গঙ্গায় পবিত্র হয়। কিন্তু বৈষ্ণব দর্শন করলেই তো পবিত্র হয়ে যায়, বলুন, বৈষ্ণব দর্শন করলেই তো পবিত্র হয়ে যায়। সেখানে বৈষ্ণব তো সবসময় কৃষ্ণদান করে, বৈষ্ণবরা তো সবসময়, বৈষ্ণবরা তো সবসময় আপনার গোবিন্দের সেবা করে, ভগবানের সেবা করে। তাদের আবার যারা তো বিষ্ণু বিষ্ণু আরাধনা করে বৈষ্ণব, তাদের একটা ঐশ্বর কোনো মানে বাদ বিচার কিছু থাকে না, তাদের ওই কাঁচাও করতে হয় না, মানে ওই শ্রাদ্ধের জন্য ওইরকম আয়োজনও করতে হয় না, ওই ওই যে কি পরে ওই কাঁচা কাঁচা পরে ওই সত্যি কি পরে বুঝতে পারছেন? গলায় কি পরে সেইভাবে সেইভাবে এইসবের কোনো মানে নেই, এইসব কোন করার দরকার নেই। ওই ব্রাহ্মণরা চালু করে দিয়েছেন, গীতায় কি বলেছেন? গীতায় কি বলেছেন? গীতা বললেই পাবে, ওটা তো প্রাথমিক গ্রন্থ। গীতায় কি বলেছেন? সর্বধর্মরা উপরে থাকছা, আমি বেদ বেদান্তে যা কিছু বলেছি ওসব ত্যাগ করো, সর্বধর্মরা উপরে থাকছা মানে কেউ শরণার্থ অহম কাল সর্ব পাপে বকশিষে মাস হচ্ছে, এটা থেকে তার সারাংশ। সর্বধর্মরা উপরে থাকছা, সমস্ত ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমার পাপ থেকে মুক্ত হবো, তোমার কোনো পাপ হবে। তুমি ভাবছো তুমি দুর্গা পূজা করতে, কালী পূজা করতে, শ্রাদ্ধ করতে, এই কাজ করতে, এই বিধি মানতে, ওই করতে, সেই করতে, ওসব ছেড়ে দাও, তোমার কোনো পাপ হবে না, তুমি শুধু আমার পূজা করো, আমার ধ্যান করো, আমার সেবা করো, মানে আমার মধ্যে কৃষ্ণের সেবা করো, এইটা বলেছে। মানে সব দেবদেবতার পূজা হয়ে যায়, কৃষ্ণ পূজা করলে আর কোনো দেবদেবতার পূজা করতে হয় না। আগে তেত্রিশ কোটি দেবতার পূজাও করতে পারবেন না, আর এক পাঁচটা দেবতাকে করে আর পাঁচটাকে শান্তি রাখতে পারবেন। সুতরাং কৃষ্ণ সেবা করলে সব দেবতার পূজা হয়ে যায়। এই জন্য বলছেন, শ্রদ্ধা সত্যে বিশ্বাস পায় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম পূর্ণ হয়। শ্রদ্ধা সত্যে বিশ্বাস পায় সুদৃঢ় নিশ্চয়, শ্রদ্ধা সত্যে বিশ্বাস পায় সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করলে সর্বকর্ম পূর্ণ হয়। অর্থাৎ কৃষ্ণ ভক্তি করলে তাদের সর্বসাবেগে আমাদের মানে তখন তো গুরুমাজের আমলে লোকজন কম ছিল, বড় বড় কিছু ছিল না, সরসুর সিঁড়ি সরসুর ঘর এইসব করেছে, লোকজন ছিল না, আন্ডারগ্রাউন্ড করতো বড় করে, তাহলে এটা কোনো ব্যাপার ছিল, এই ঘর করেছিল আর ওখানে হয়ে যেত মন্দির করা যেত, কত কিছু হয়ে যেত, ভর্তি করলে সব হয়, বুঝতে পারছেন? মানে সরসুর চিন্তা কোনো বা সরসুর আমি দেখি চল্লিশ জন তিরিশ জন করে লোক পরীক্ষা পরীক্ষা তিরিশ জন চল্লিশ জন করে লোক পরীক্ষা এসেছে, তাদের দুনিয়া তাই ম্যানেজ করতো, ওদের হিমশিম খেয়ে নিত, বুঝতে পারছেন? তারা যেত বলছে বাপ রে বাপ, বলে তিরিশ জন মানে ফোন করে বলতে হয়ে যা, বলছে মহারাজ আলাদা করে দিয়েছেন, কত লোক হয়েছে? বলে পঁয়ত্রিশ জন লোক ব্যবস্থা করে দিয়েছে, সে আবার কটা কুমড়ো কিনতো, সে আবার কুমড়ো আবার লোকিয়ে রাখতো, আবার বুঝতে পারছেন? আবার হাসি হয় সেই ম্যানেজার ছিল যার ঘরে বাড়ি ডাক্তারবাবু, সে বলছে সে বলছে কাকড়া কুমড়ো কিনেছে, সে আবার ভারে লোক নিয়ে রেখেছে, সব শেষ করে যাবে। তা এইসব করে কি সেইভাবে মানে তখনকার এইসব ব্যবস্থা ছিল না, আর কি করবো, সেই জন্য এখন কিছু কিছু বাড়িয়ে এই করে আস্তে আস্তে করে দেবো আর কি। তাই যে কথাটা যেটা বললাম, মানে যেটা সেটা মহাপ্রভু শিখিয়ে দিয়েছেন, দেখুন সেই শিক্ষাটা মহাপ্রভু শিখিয়ে রাখার কথা নয়, সেটা কি করে শিখিয়েছেন, এই গম্ভীরা আপনারা গিয়েছিলেন ওখানে মিলাটা হয়েছিল, সেই গম্ভীরাটা বলতে ওখানে সময় পাইনি, তাদের চলে গেছিলাম প্রতিক্রমা করতে করতে। দেখুন ওখানে প্রতিদিন প্রতিদিন গোবিন্দ মহাপ্রভুর সেবা করতেন। গোবিন্দ কে ছিলেন? অ্যাকচুয়ালি মহাপ্রভুর গুরু ভাই হতেন, গুরু ভাই, কিন্তু গোবিন্দ মহাপ্রভুকে গুরুর মত মানতেন, ভগবান বলে মানতেন, কিন্তু আসলে গোবিন্দ ঈশ্বরপুরীর শিষ্য। গোবিন্দ যখন ঈশ্বরপুরীকে বললেন যে প্রভু আপনার তো বয়স হয়ে গেছে, আপনি চলে গেলে আমি কার সেবা করব, তখন গোবিন্দ বলছিল, ঈশ্বরপুরী বলছিলেন, কেন মহাপ্রভু থাকতো তো তুমি মহাপ্রভুর সেবা করবে, তুমি মহাপ্রভুর সেবা করবে। তখন গোবিন্দ এসে মহাপ্রভুকে বলছেন, প্রভু আমার গুরুদত্ব চলে গেছে, তবে আমাকে এখন সেবায় নিন, আবার আমাকে আপনি সেবায় নিন, আমাকে সেবায় নিন। এখন মহাপ্রভু লোককে শিক্ষাটা ওই বলছেন, বলছেন আপনাকে কি করে সেবায় নেই, আপনাকে তোমাকে কি করে আমি সেবায় নেই, তুমি তো আমার গুরু ভাই হও, তুমি তো আমার গুরু ভাই, তোমাকে আমি কি করে সেবায় নেব, গুরু সেবক হয় মান্য আপনা, তার বলে মহাপ্রভু গুরু সেবক হয় বা যে গুরুদেবের সেবক হয় তাকে মান্যতা দিতে হয়, তাকে মান করতে হয়, সম্মান করতে হয়, গুরুদেবের তুমি সেবা করতে আমি তোমাকে তো সম্মান করবো, তোমার সেবা আমি কি করে করবো। তখন সেরকমের কাজটা করে বললেন, বলে সেরা তো গুরু শাস্ত্রে বলেছে, কিন্তু আপনার আপনার গুরুদেব কি বলে গেছে, সেরা তো শাস্ত্রে বলেছে কিন্তু আপনার গুরুদেব কি বলে গেছে, আপনার গুরুদেব বলে গিয়েছে গোবিন্দকে আপনার সেবায় লাগাচ্ছে। তখন মহাপ্রভু হয়ে গেল, আর পারলেন ওদের সঙ্গে, ওদের সঙ্গে আর পারলেন না, মহাপ্রভু টেস্ট করলেন ওদেরকে, বুঝতে পারছে দেখি গুরুদেব মহাপ্রভুর সেবক নিয়ে কিন্তু একটু কায়দা করে নিয়ে নেয়, বুঝতে পারছেন, বলছেন ঠিক আছে তোমরা যখন বলছো তাহলে আপত্তি আর নেই, গুরুদেব যখন বলেছেন মানে নিতেই হবে, তখন তার সেবা নিয়েছে। সেই গোবিন্দ প্রতিদিন মহাপ্রভুর সেবা করতেন, সব সময় তার মহাপ্রভুর সেবা, তাও তিনি যা কিছু একজন সেবক হিসেবে যা লাগে মহাপ্রভু সেটা পরিণত করুন। তাই একদিন মহাপ্রভু উদ্যন্ড নৃত্য করতে করতে সমস্ত ভক্তগণকে নিয়ে এত উদ্যন্ড নৃত্য করেছেন, এবার মন্দিরের বাইরে এসে উদ্যন্ড নৃত্য করেছেন, বুঝতে পারছেন, নৃত্য করে করে নৃত্য করে করে একবার ক্লান্ত হয়ে পড়েছে, একবার টায়ার্ড হয়ে গেছে, এসে ওই যে ছোট দরজা দেখেছেন গম্ভীরে ওই ভাষা দরজাটা, এই ভাষা দরজা জানলা দিয়েছে, মহাপুরুষ শুয়ে পড়েছেন আর মহাপ্রভু তো লম্বা মাথাটায় দরজার আড়ালে পড়ে গেছে, খালি বডিটাই সামনে আছে, মাথাটা ওদিকে পাঠাও এদিকে, এদিক থেকে ঠিক করে লাগালে ভক্ত। এখন বলছে প্রভু একটু সরে সবেন, আমি তো সেবাটা করি আপনার। তখন গোবিন্দ বলছেন আর মহাপ্রভু বলছেন, আমি মরতেও পারছি না, চড়তেও পারছি না, কিছু করতে পারছি না, আমি যে সেবাটা প্রত্যেকদিন করি সিনসিয়ারিটি নিষ্ঠা, সিনসিয়ারিটি আমি প্রতিদিন করি, দেখবেন নিষ্ঠা সিনসিয়ারিটি প্রতিদিন করি, আমি তো প্রতিদিন করি, একদিন তো লাগে না প্রত্যেক করতাম, সেবার প্রত্যেক করতাম, আমি তো প্রতিদিন করি, তো সেটা তোমার ব্যাপার, তুমি কি করবে সেবা করবে কি সেবা করবে না সেটা তোমার ব্যাপার। মহাপুর পরীক্ষা করলেন, গুরুত্বকে পরীক্ষা করলেন, মহাপু কি গোবিন্দ কি বুদ্ধি ওর হয়েছে, গোবিন্দ ওর সেবা বুদ্ধিটা কতটা হয়েছে সেটাও পরীক্ষা করলেন। সঙ্গে সঙ্গে গোবিন্দ কি করলেন, আর গায়ে থেকে উত্তরটা ভরে দিয়ে মহাপুর গা শরীরে মিছিয়ে দিলেন, মিছিয়ে দিয়ে ডিঙ্গিয়ে চলে গেলেন, গুরুকে বৃঙ্গলে অপরাধ করবেন আপনারা,
আপনার তো ব্যাপার যে গুরুকে দিন তার আপনারা, কিন্তু গরুন তো কি করলেন, তাকে দিন দিন চলে গেলেন। কিসের জন্য গেলেন? তার সেবা করার জন্য। দিন দিয়ে গেলেন, দিন দিয়ে গিয়ে ভালো করে একটু পাঠা ফিরে দিলেন, ফিরে দিয়েছে মহাপুর সুন্দর বিশ্রামে গিয়েছে। যে মহাপুর ঘুম এসে গেছে, বিশ্রাম চলে আসছে, আর গরুন বউ ঘরের মধ্যে একটা দেয়ালের মধ্যে হারাম দিয়ে বসে আছে। মহাপুর একটু গভীর রাত্রে একটু ঘুম ভেঙে গেল, মহাপুর ঘুম ভেঙে গেল, আর গোবিন্দকে দেখছে ও হেলান দিয়ে ঘিমোচ্ছে। আরে গোবিন্দ, তুমি এখনো ভিতরে আছো, তুমি যাওনি বাইরে, তোমার বাইরে তোমার প্রসাদ এখনো পাওনি, এখনো বিশ্রামে যাওনি। বলে প্রভু যাব কি করে, আপনি তো শুয়ে আছেন, যাব কি করে, আপনি তো দরজার মধ্যে শুয়ে আছেন, কি করে যাব প্রভু? বলে তাহলে তুমি ওই সময় আসছিলে কি করে, তাহলে আসছিলে কি করে? এখন বলতে চান বলে সেটা এসেছি প্রভু আপনার সেবার জন্য, সেটা এসেছি আপনার সেবার জন্য, কিন্তু আমার নিজের খাওয়ার ঘুমের জন্য আপনাকে দিন যেতে পারবো না। বুঝতে পারছেন? ওখানে লিখে দিলেন চৈতন্য চৈতন্যটা ভাষ্য, অমৃত ভাষ্য লিখে দিয়েছেন, প্রভুদের কাছে লিখে দিয়েছেন যে ভগবানের সেবার জন্য অপরাধ স্বীকার করা উচিত, আর নিজের ভোগের জন্য অপরাধের কিঞ্চিত মাত্র করা উচিত নহে। অনেক কিছু করা নিজের ভোগের জন্য করা যাবে না, আমরা সেটা করি, আমরা উল্টোটা করি, আমরা উল্টোটা করি। বাড়িতে কেউ মরে গেল, বাড়িতে কেউ জন্ম নিলে আমরা ভগবান তুলসী কাছে যাওয়া বন্ধ করে দিই, ভগবানের রান্না বন্ধ করে দেই, ভগবানের ভোগ আমরা বন্ধ করে দেই, কিন্তু বাড়ির ছেলে মেয়েরা খাওয়া দাওয়া সব চলে, কিন্তু বন্ধ হয়, বন্ধ হয় না, কিছুই বন্ধ হয় না, সব খাওয়া দাওয়া ঠিক মতো চলে না। এরকম সে একটু ভাই কষ্ট করে কি বলে, কষ্ট করে একটু নিরামিষ খায় তাও কষ্ট হয়, নিরামিষ কোথায় খায়, নিরামিষ খাবে নাকি? তাও এগারো দিন পনেরো দিন পর কোথায় মাছ মাছ খায়, বুঝতে পারছে, মাছ মাংস খায়। তা এই তো এই তো অবস্থা। তাহলে এখন নিজের ভোগের জন্য সেখানে অপরাধ করতে পারছে, কিন্তু ভগবানের সেবার জন্য সেখানে আসতে পারছে। তাহলে বলছেন ভগবানের সেবার জন্য নিজের ভোগের জন্য অপরাধের কেন্দ্রবান হয়, নিজের ভোগের জন্য অপরাধ স্বীকার করা উচিত, অপরাধের কিঞ্চিত মাত্র ভগবানের সেবার জন্য অপরাধ স্বীকার করা উচিত। এরকম লীলা করেছেন গম্ভীর। আর দেখুন, আর আপনারা অনেক নিয়ম কারণ বিধিবিধি বলেন, বলেন তো নাকি অনেক বিধিবিধি বলেন। চৈতন্য মহাপ্রভু আপনারা শুনেছেন সাধারণ ভট্টাচার্য থেকে তিনি উদ্ধার করেছেন, তিনি ওই হেড পূজারি ছিলেন, হেড পান্ডা ছিলেন জগন্নাথ মন্দিরে, তাকে উদ্ধার করেছে। তারপর একদিন মহাপ্রভু মন্দিরে থেকে তারপরে সে ঘুমাত, আর সকাল সকাল ঘুম থেকে তার অভ্যাস নেই, দেরি করে ঘুম থেকে উঠে, আর মহাপ্রভু প্রত্যেক দিন মঙ্গলাদ জগন্নাথ মঙ্গলাদ দর্শন করতেন, দর্শন করে পান্ডারা প্রসাদ দেয়, সেই প্রসাদ নিয়ে এসে একদিন এই সার্বজনীন ভট্টাচার্য কিন্তু বললেন, এই যে পুরীর পান্ডারা, এখন পুরীর পান্ডারা ওই যে এই যে এত ভোগ রান্না করে, নিজেরা কিন্তু প্রসাদ সব পায় না, বাড়িতে অন্য রকম রান্না করে খায়, এখনো আছে সন্ধ্যা তোমার রেখে যাবে কোথাও যায়, অন্যরকম রান্না বান্না করে খায়, কিন্তু সার্বজনীন ভট্টাচার্য এবং পুরীর প্রসাদ কিরকম সেটা তিনি আর কোনো দিন জীবনে খায়, মন্দিরের পূজারী হে পূজারী তার প্রসাদ কিরকম সেটা তিনি কোনদিন দেখেন। মহাপ্রভু ওই জগন্নাথ মন্দির থেকে মঙ্গল আরতির পরে এসে সার্বভৌমের বাড়িতে গিয়ে দেখেছিলাম, ওই বাড়িতে চলে এসেছে, চলে এসছে, চলে একবার দূর থেকে ডাক্তার দেখে, সার্বভৌম ঘুম থেকে উঠেছ, সার্বভৌম ঘুম থেকে উঠেছ, তোমার জন্য প্রসাদ নিয়ে এসছি। তখন তাদের মহাপ্রভু গলা ফেয়ে একবারে মশারি টাঙ্গানো আছে, মশারি টাঙ্গানো মশারির মধ্যে উঠে বসে আছে, বুঝতে পারছেন, খুলে পড়েছে, বলে প্রসাদ দাও, বলে প্রভু আমি হাত মুখ ধরিনি, দাঁত মাজিনি, দন্ত মাজন করিনি, হাত মুখ ধরিনি, কি করে প্রসাদ পাব? বলে এই জগন্নাথের প্রসাদ পেতে হলে ওই দাঁত মাজতে হয় না, হাত মুখ ধরতে হয় না, জগন্নাথের প্রসাদ আমি কি পাওয়া যায় না? প্রসাদ দাও, যে প্রসাদ দিলেন তখন প্রসাদ পেয়ে বলছে বাহ জগন্নাথের প্রসাদ এত সুন্দর, সেই থেকে সার্বভৌমের জগন্নাথের প্রসাদে রুচি হয়েছে, এই লীলা এখানে হয়েছে। আর ওখানে তো বলছে আজকে সে উড়িয়া, সে উড়িয়া ভক্ত গণ্ডিচের মাধ্যমে গিয়ে মা গুর পায়ে জল ফেঁকে দিয়েছেন, আর সেই জল হাতি ধরে খাচ্ছে একটু বসলাম। আর মহাবু একটু রাগ হয়ে গেল, এই শরৎদামোদর, সে শরৎদামোদর দেখো তো তোমার এই গৌরী হল মানে ভক্তের ঠিক দশা, তারা ওই এই মন্দিরের উপরে ঠাকুর মন্দিরের উপরে আমার পায়ে জল ছিটিয়ে দিয়ে সেই জল খাচ্ছে, দেখো তো কিরকম রাগ দেখালে একবারে। আর শরৎদামোদর না ওই ঘাট ধরেছে, ঘাট ধরো একবারে মন্দির থেকে বার করে দিয়েছে। মহাপ্রভু শিক্ষা দিলেন যে পা ধোয়ানো মন্ত্র বন্ধ উচিত না, এই জন্য আজকে মানে দাঁড়িয়ে পায়ে মনে জল দিচ্ছিল জল ধরে অসভ্য আমি রেগে গেছিলাম শুরু করেছ দুটি বক্তৃতা আছে, কিন্তু মহাপ্রভু তো অন্তরে সন্তুষ্টি, অন্তর কিন্তু সন্তুষ্টি। দেখো তোমার গৌরিয়া কত চালা, তোমার গৌরিয়া কত চালা, আমার পা তো ধরতে পারবে না, পা ধোয়াতেও দেবে না, কায়দা করে ওই মন্দির ধরে নাম করে জলটা আমার পায়ের মধ্যে দিয়ে দিয়েছে, তোমার গৌরীয় কত চালা, বুঝতে পারছেন? ধরো বলছেন মহাবু বলছেন কথা, বুঝতে পারছেন? এই লীলা ওখানে হয়েছে। কারণ তো কালিদাস ঠাকুর তারাও সিনি মানে কালিদাসের সেই মানে মহাপ্রভু পা ধুয়ে জগন্নাথ মন্দিরে গিয়েছিলেন, তখন তিনি কালিদাস যেরকম ঠাকুর তার বাড়িতে প্রসাদ না পেয়ে সে পুরে লুকিয়ে ছিলেন জানেন, আর সেই আম্র, সেই আম্র তিনি লুকিয়ে খেয়েছিলেন, আর তিনি সমস্ত বৈষ্ণব গণের এটা খেতেন, সেই মহাপ্রভু তাকে তাকে তিনি অধিকার দিয়েছিলেন পায়ে হাত দেওয়া, বুঝতে পারছেন? মহাপ্রভু তাকে পায়ে হাত দেওয়ার অধিকার দিয়েছিলেন, এইভাবে মানে মহাপ্রভু তাকে আর কি কৃপা করেছে। এইসব ভক্ত যারা ভক্তকে বোঝা যায় বুঝতে পারছি, তারা খুব বিনয় হবে নম্র হবে, তারা সবসময় বৈষ্ণবের সেবা করে সবসময় করে যাবে। এইসব লীলা হয়েছে। একটা হয়েছিল গোপীনাথ পট্টনায়ক রায় রামানন্দের ভাই হবে, বুঝতে পারছেন? রামানন্দ রায়ের ও নায়ক ছিলেন, আজকে আগে জমিদারদের নায়ক থাকেন না, নায়ক থাকতেন না, জমিদাররা দেখতে পারত নায়ক টায়ক থাকতো, এই জন্য ওর নাম হচ্ছে গোপীনাথ পট্টনায়ক, ভগবানের পুত্রী লোক ছিল, যে তিনি রাজা প্রতাপরুদ্রের ছেলের সঙ্গে তার একটু বিবাদ হয়েছিল, মনোমালিন্য হয়েছিল, এই জন্য তাকে ওই খাজনা দ্বারা দুর্গত গোপীনাথ পট্টনায়ককে তার রাজপুত্র তাকে দণ্ড দিয়েছিল, চাঙ্গে চড়াবে, চাঙ্গে ছুলে চড়াবে, আর চাঙ্গে চড়াবে শুনে চড়াবে, তাকে মিথ্যা বদনাম দিয়েছে, মিথ্যা বদনাম দিয়েছে, তার সঙ্গে মনোমালিন্য হয়েছে, এই জন্য রাজপুত্র তাকে কি করলেন, তাকে মিথ্যা বদনাম দিয়ে বলে তাকে শুনে চড়াবে, চাঙ্গে উঠাবে, শুনে চড়াবে। তখন সমস্ত ভক্তরা এসে মহাপ্রভুকে বললেন যে প্রভু একটু দেখুন এই গোপীনাথ পট্টনায়ক, সে আপনার খুব ভক্ত, আপনার খুব প্রিয় শ্রী কৃষ্ণ ভক্ত, প্রণাম করে তাকে এরকম মিথ্যা জায়গায় ফাঁসিয়ে দিয়েছে, মহাপ্রভু ইচ্ছুক থাকেন, মহাপ্রভু জড়ালেন না, মহাপ্রভু জড়ালেন না, বুঝতে ঝামেলায় জড়ালেন না, আর বলছে আমি কিছু জানি না, ওসব ঝামেলা রাজ কর্মচারীদের ঝামেলায় আমি থাকবো, রাজ কর্মচারী ওদের ঝামেলা ঝামেলা আমি থাকবো। তারপর যখন ঠিক হয়ে গেছে চাঙ্গে উঠাবি, তখন খবর দিনও দিনও ঠিক হয়ে গেছে, আর সমস্ত ভক্তরা কান্নাকাটি করতে লাগলো, মহাপ্রভুর কাছে এসে বলল যে প্রভু ও শুনেছে যে আমাদের তো কষ্ট হচ্ছে, আমাদের কান্না পাচ্ছে, কিন্তু ওর কোনো দুঃখ নাই, কারণ ও তো চুরি করেনি, ও তো সত্য, ও তো চুরি করেনি, কিন্তু ওর কোনো দুঃখ নাই, বলে মরে যাবো যাবো, জানতে চালাবে, ছেলে চালাবে, ফাঁসি দেবে, হবে কি আছে, কোনো চিন্তা করতো, কিন্তু চিন্তা করছে, মৃত্যু ভয় করছে না, ভক্তরা কোনো মৃত্যু ভয় করে না, কোন দিনও মৃত্যু ভয় তিনি করছেন না। মহাপ্রভু আবার এসে বললেন, মহাপ্রভু ঠিক আমি আর কি করবো, তোমরা জগন্নাথের কাছে প্রার্থনা, আসলে মহাপ্রভু তো নিজে বলতে পারে না, মহাপ্রভু তোমরা জগন্নাথের কাছে প্রার্থনা, তখন মহাপ্রভু তাকে মহাপ্রভু জগন্নাথ সবাই জগন্নাথের কাছে প্রার্থনা করলেন, তখন খবর ছেড়ে গেল রাজার কাছে যে রাজপুত্র এই তাকে এই ব্যবস্থা করছে, বলে কি আমি তো কিছুই জানি না, এইরকম আমার পুত্র এরকম দণ্ড দিয়েছে, ওকে এত ভালো লোকটাকে মানে চাকরি থেকে বরখাস্ত করে দিয়ে আবার তাকে শুনে চালাবে, এত ভালো লোককে, তখন ইনকোয়ারি করে তদন্ত করে দেখলাম তার কোন দোষ নেই, তার কোন দোষ নেই। আসল উদ্দেশ্য ওই তার ছেলের সঙ্গে ঝগড়া হয়েছে, বুঝতে পারছেন, ঝগড়া হয়েছিল। তখন তাকে আমার কর্মের কাজে নিযুক্ত করে তাকে দমন করিনি। এতে তো আমরা বুঝতে পারি যে সাধু সন্ন্যাসী বলে ওইসব বাইরের জগতের ওইসব ঝগড়া ঝামেলা থাকা উচিত, বুঝতে পারছেন, এইসব মনে রাখতে হবে। দেখুন রাজা প্রতাপদ কি বলছিলেন, দেখুন কত তারা বিনয় ছিল, বলছেন অদর্শী নানাপিনি যা নিজ জাতিনি সংরক্ষতে হস্ত তথাপি নাম মদত গর্জনা দীপায় নিলাম কি শোভাদান দেব। অদর্শনীয় নিজ জাতিগণকে দর্শন দিচ্ছেন, তথাপি আমাকে তিনি দর্শন দিবেন না, তথাপি তিনি আমাকে দর্শন দেবেন না। কিরকম বলছেন, মহাপ্রভু নিজ জাতিকে দর্শন দেবেন কিন্তু আমাকে তিনি দর্শন দেবেন না। আমি বিনা সকল জীবকে তিনি কৃপা করবেন, ইয়া স্থির করিয়াই তিনি এই জগতে অবতীর্ণ। রাজা প্রতাপদ্রু বলছেন, হি কেম ইন দিস ওয়ার্ল্ড টু রেসকিউ অল এন্ড অল জীবছল উইদাউট মি। রাজা প্রতাপদ্রু কি বলছেন জানেন, তিনি সবাইকে কৃপা করবেন কিন্তু আমাকে বিনা, আমাকে বিনা তিনি সবাইকে কৃপা করবেন, এই প্রতিজ্ঞা করেই তিনি বোধ হয় এই জগতে অবতীর্ণ হয়েছে। এরকম তার কথা ছিল রাজা প্রতাপদ্রু। এই রায়ানন্দ কথা বলতে গিয়ে এটুকু বলা হয়নি, রুমাজ বলেছিলেন মহাপ্রভু যাওয়ার পর সমস্ত পৃথিবীতে বিশেষ করে ধুরিধামে ভক্তগণের মন অত্যন্ত দুঃখিত হয়ে পড়ল, অনেক ভক্তগণ তখন দেহ ছেড়ে দিলেন। স্বরূপ দামোদরও মহাপ্রভু চলে যাওয়ার পরে চলে গিয়েছিলেন, কিন্তু রামানন্দ রায় রয়েছিলেন, সেই তিনি সবাইকে লালন পালন করেছেন, সব ঝামেলা তিনি ম্যানেজ করতেন। তার লালন পালনের দ্বারা ধুরিধামের সব আওয়াজ স্থির হয়ে গেল। আমরা জানি না মহাপ্রভু তাকে এরকম আদেশ দিয়েছিলেন কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যদি রামানন্দ রায় না থাকতেন সঙ্গে অবস্থা খুবই কষ্টকর এবং শোচনীয় হতো। এটা গুরু মহারাজের কথা, যে গুরু মহারাজ বলেছিলেন মহাপ্রভু সমস্ত বাংলার ভক্তদের সঙ্গে বছরে একবার সাক্ষাৎ করতেন, যে প্রত্যাপ্ত আসিবে পণ্ডিচা দেখিতে। পরিধানের লোকরা বলতেন এই বাংলা থেকে লোকগুলো আসে, এবার ট্রেন থেকে নেমেই খেতে বসে, খাওয়ার খাওয়ার ঘুমাতে আসে, আর এসে একটু সমুদ্র স্নান করবে, একটু মস্তক মুন্ডন করবে, জগন্নাথ ধামে যাবে, মন্দিরে যাবে, তা না করে একবারে করে মহাপ্রভুর কাছে চলে আসে। তো মহাপ্রভু তার সত্যি তো ঠিকই বলেছে, তোমরা জগন্নাথ মন্দির জগন্নাথকে দর্শন না করে আমার কাছে কেন আসো? তাহলে ভক্তরা বলছেন প্রভু আপনাকে দর্শন করলেই আমার জগন্নাথ দর্শন হয়ে যায়, এইভাবে বলতেন যে আপনাকে দর্শন করলি আর দর্শন না করলে এতদূর হেঁটে তোমরা এসেছ, হে গোবিন্দ হে নিত্যানন্দ এদের থেকে তার প্রসাদ কোথায়? তার সর্বাঙ্গে তিনি সবার জন্য জগন্নাথের প্রসাদ ব্যবস্থা করতেন, সমুদ্র স্নান না করে মস্তক মন্ডন না করে কিছু না করে সবাই মহাপ্রভু কাছে যেতেন আর তাদেরকে বলে দিতেন, মহা বলতেন আরে কি ব্যাপার তোমরা পুরীতে এসেছ জগন্নাথ দর্শন করতে যাচ্ছ না? তখন সমস্ত ভক্তরা বলতেন প্রভু তোমার দর্শন করলে আমাদের জগন্নাথ দর্শন হয়ে যায়, আর মহাপ্রভু কি বলবেন? সেই সময় ভক্তগণ প্রতি বছর মহাপ্রভুর কাছে আসতেন, এই সব লিখে দিয়েছি আপনারা পড়বেন। এই রায়রামানন্দের পূর্ণ মিলন এই সব তিনি ওটা এখানে বলা যাবে না, ওটা ওখানে বলব। রসরাজ মহাভাব চৈতন্য স্বরূপ হাইয়েস্ট বুঝতে পারছেন, খুব সবচেয়ে একবারে একবারে চরম শিখরের কথা বুঝতে পারছেন, ওখানে বলেছে আমার কি বল রসরাজ মহাভাব। এবে দেখি তোমার কাঞ্চন পঞ্চালিকা, এবে তোমার দেখি বংশী বদল রূপ, তোমার একটু ওই সব জানো, তোমার একটু কৃষ্ণের যত বেশি মুক্তি হয়ে গেছে, মহাপ্রভু একটু চালাকি করলেন। সনাতন ছাড়া তোমার চালাকি, সনাতনও বলছিলেন, সনাতনও বলছিলেন মহাপ্রভুকে যখন কথা হচ্ছে সনাতন প্রভুর সঙ্গে সনাতন শিক্ষা হচ্ছে জানেন, সনাতনে বলছিলেন রূপু আপনি যে শাস্ত্র অনুসারে বলছেন কলিযুগে অবতারে এই বর্ণনা আছে, আমার তো আমাদের তো মনে হচ্ছে কলিযুগে অবতার এসে গিয়েছে, কে সে অবতার? সনাতন সেটা মহাপ্রভু মুক্তিকে মহাপ্রভু বলবে, আর সনাতনকে মহাপ্রভু সনাতন আমি বুঝতে পারছি, শরৎ সারতমার চালাকি ঘুরি মারি ঘুরি তোমার চালাকি তুমি ছেড়ে দাও, বুঝতে পারছি। সনাতন এসেছিলেন, এসে বলছে আমি এখানে আমার চল গায়ে খুঁটলি পাঁচরা হয়েছে, চর্মরোগ হয়েছে, আমি রথের চাকার তোলে আত্মহত্যা করি। ভিক্ষাকালে ভক্ত তারে করে আত্মসমর্পণ, সেই সময় কৃষ্ণ তারে করো আত্মসমর্পণ। যে সময় দীক্ষা নেন সেই সময় সত্যিকার যদি শরণাগতি হয় তখন বুঝতে হবে যে গুরুদেব কি বলেন, সেগুলো একবারে অক্ষরে অক্ষরে পালন করো, তার একটু বাইরে না যাওয়া, বুঝতে পারছি। সেটা হচ্ছে শ্রেষ্ঠী গুরুদেবের অকথার বাইরে কখনো না যাওয়া, এটা গুরুদেব বলেন সেইটা করতে যাওয়া, সেইটা মনে রাখতে হবে। সিনসিয়ার শিখের সৃষ্টি এটা সবসময় মনে রাখতে হবে। সনাতন গোস্বামীকে বলছেন তুমি তো তোমার দেহটা তো আমার বস্তু, তুমি আমাকে দশটা টাকা দিলে, দশ টাকা ভোটামি দিলে, আমি বললাম আমার এখন সব রাখার জায়গা নেই, তুমি রেখে দাও। তাই বলে টাকাটা কিন্তু তোমার নয়, আমি তোমাকে রাখতে দিয়েছি, সে তুমি খরচা করতে পারো না। যখন দীক্ষা নিয়েছ তখন তুমি আমাকে সমর্পণ করেছো, আত্মসমর্পণ করেছো, সারেন্ডার করেছো, তখন তুমি আমার কাছে তোমার সব দিয়ে দিয়েছো। চক্ষু বর্ণ নাসিকা চিন্তা কর মন বুদ্ধি অহংকার পাই উপস্থ, তুমি সব দিয়ে দিয়েছো। তুমি কি করে বলছো তুমি তোমার দেহটা তুমি ওই আত্মহত্যা করবো, ওটা কি তোমার তোমার ধন নাকি তোমার বস্তু, ওটা তোমার ধন, তুমি নষ্ট করতে পারো। আমি ওই দেহ দিয়ে বৃন্দাবনে ভক্তগণের সেবা করাবো, ওই দেহ দিয়ে গ্রন্থ লেখাবো, ওই দেহ গ্রন্থ দেবো প্রতিজ্ঞা উদ্ধার করবো, এসব আমি করাবো। আর তুমি কেন বলছো আমার দেহ তুমি চাও বিনাশ করতে, তোমার তো সাহস কম না। এবার বলছি আর জগদানন্দ পণ্ডিত একবার লীলা হয়েছিল, জগদানন্দ পণ্ডিতের কথা, সনাতন গোস্বামী কি হয়ে গেছে, উদ্রত হয়ে গেছে, রথ হয়ে গেছে, উদ্রত হয়ে গেছে। সনাতন গোস্বামী বলছে জগদানন্দ পণ্ডিতকে প্রথম বলছে, জগদানন্দ পণ্ডিতকে বলছে প্রভু তোমরা খুব ভাগ্যবান, তোমরা প্রভুর কাছে কাছে থাকো, ভূমি ধামে থাকো এখানে কাছে কাছে, আর আমরা কত দুর্ভাগা সেই বৃন্দাবনে পড়ে থাকি, প্রভুর ধামে পড়ে থাকি, আমরা প্রভুর কাছে থাকতে পারি। আর আমাদের তো রথের সময় একবার আসি, আর আমাদের তো এই উদ্রত হয়ে গেল, আমাদের তো যাওয়ার সময় হয়ে গেছে। জগদানন্দ বলছে হ্যাঁ হয়ে গেছে, যাও তোমার সেবা আছে, যাও না চলে যাও ওখানে, চলে যাও প্রভু আমাদের তো সময় হয়ে আসি পেয়েছে, রথ উৎসব উৎসব তো হয়ে গেল, রথ কেটে গেল, আমাদের তো এখন বৃন্দাবনে যাওয়ার সময় হয়েছে। আর জগদানন্দ পণ্ডিত বলছে যে হ্যাঁ পাতালি ছেড়ে যাও, তখন বলছে এই জগা কেটে কে নিয়ে যাও, জগা কেটে কে নিয়ে আয়, শিক্ষা গুরুর মতো সনাতন পণ্ডিত ব্যক্তি, সে আমাকে শিক্ষা দেয় আর তুই তাকে উল্টো শিক্ষা দিচ্ছিস, হ্যাঁ তুই উল্টো শিক্ষা দিচ্ছিস, তুই ধমক দিয়েছে আর মাথা নুয়ে গেছে, আর সনাতন লজ্জায় মাথা নুয়ে গেছে। তখন সনাতনের চোখ দিয়ে জল পড়ছে, সনাতনের চোখ দিয়ে জল পড়ছে, জানেন তখন সনাতন কি বলছেন জানেন, সনাতন বলছে যে প্রভু আপনি জগদানন্দকে জগদানন্দকে দিচ্ছেন মিষ্টি আর আমাকে দিচ্ছেন দেহ, এই যে ওকে বলছেন এইটা হচ্ছে আসল কৃপা, ওকে দিচ্ছেন মিষ্টি আর আমাকে দিচ্ছেন দেহ, মিষ্টিটা তো আমাকে দিলেন না প্রভু, আমাকে তো মিষ্টি দিলেন না প্রভু, আর আমাদের ভক্তগণকে আমরা বগা দিই তারা রেগে যায়, তারা রেগে যায়। ওই যে রথ এবার ওই রথের সময় এক ভক্তকে একটু বকাবকি করেছিলাম, ওখানে টান ভরে ফেলেছে, কম করে রান্না করেছে, টান ভরেছে, বুঝতে পারছি একটু বকাবকি করেছি, বকাবকি করেছি, সে তার ঘর থেকে জানেন তো মানে চার ডবল পাঁচ ডবল রান্না করতে মানে চার ডবল ফোর টাইম মানে চারি পাঁচ ডবল রান্না করে সেগুলো গর্ত করে ভুক্ত হয় নষ্ট করে। আমার আগে থেকে এসে বলছে দেখেছো তো আমি মহাদেব কত ক্ষতি করে দিয়েছি, আমাকে বকেছে কত ক্ষতি আমার ক্ষতি করেছে, আমার কিছু ক্ষতি করতে পারবো, হ্যাঁ আমার যদি সব শেষ করে দেবে আপনার তো কিছু করতে পারবে না, বুঝতে পারছে কিরকম বোকা দেখো, তারই সেবা চলে গেছে, বুঝতে পারছে নাম বলবো না, তারই সেবা চলে গেছে, সেরকম পাগলের মতো হয়ে গেছে। নিষ্ক্রিয় পণ্ডিতের ঘটনা ঘটেছে, আমি বলেছিলাম যে এত পোশাক কম রান্না করেছে, লোক আসবে যাত্রী আসবে পোশাক পাইনি, ছেলে মেয়ে শুধু আমরা করেছি সেই বলে একটু বাবার সে চাল ডাল বেশি করে তারপর থেকে প্রত্যেক দিন এত রান্না করতো মানে সেগুলো কিন্তু অর্থনৈতিক গুপ্ত নষ্ট করে দিয়েছে। এবার ওই পায়খানা কর্তৃপক্ষ করার সময় আর আমাদের পরামর্শ ওই গর্তের মধ্যে সব পচা গন্ধ বেরিয়ে গেছে আর লোকের কাছে বলে বেরিয়েছে একটা উৎস তো দিয়েছে অন্য জায়গায় বলে যে জানেন তো মহাদেব কত ক্ষতি করে দিয়েছে অনেক নষ্ট করে দিয়েছে আমাকে বকেছে নষ্ট করে দিয়েছে আমি আবার সে আবার আমাকে বলেছে ভালোই করেছে এটা আমার তো কিছু হবে আমার তো কিছু ক্ষতি হবে না শিবানন্দ সেন কুলিন গ্রাম থেকে এখনো সেই পাটের দড়ি আসে রথের চাকাটাকে দেখেছেন দড়ি ওই দড়ির সঙ্গে একটু এখনো ওখান থেকে পাটের দড়ি আসে দড়ি একটু মিশিয়ে দেয় মাহবুর আমল থেকে আসে পট্টদড়ি ওখান থেকে আসে রথের চাকার হরিদাস ঠাকুর গিয়েছিলেন সেখানে কুলিন গ্রাম কুলিন গ্রাম গেছেন কখনো কুলিন গ্রাম বর্তমানে আমি গিয়েছি অনেকবার গিয়েছি ওই এলাকা আলো বিদ্যা যেতাম ওখানে যেতাম সিনেমাদের কাছে ওই ভোগেরামের কাছে বর্তমানের কুলিন গ্রাম ওই তো আমার পুরো একটা মন করেছে যারা ডোমেরা শুকর চড়ায় তারাও হরিনাম করে ওখানে দুর্বলতা মত করছে হরিদাস ওখানে ওই হরিদাস বলে যে কবি কর্ণপুর হয়েছে শিবানন্দের পুত্র উনি হরিদাস নাম ছিল ওর নাম ছিল হরিদাস তা মহাপ্রভু তাকে বলছেন হরিদাস এটা সরল করো তো ঝাড়খণ্ডে গিয়ে বাঘ আর হরি নিয়ে হরিনাম করেছে আর এই ছেলে দেখছি হরিনাম করছে না তখন শরৎ দামোদর ভট্টাচার্য বলছেন শিষ্য হয়ে গেছে তো তা কি করে বুঝলে বলে শিষ্য গুরুদেবের কাছ থেকে যখন হরে কৃষ্ণ বলছেন ও মন্ত্র নিয়ে নিয়েছে ও পুনরায় আপনার সামনে করবে না কারণ গুরু শিষ্য তখন গুরুর সামনে আবার মন্ত্র বলে না সেই মন্ত্র আবার পুনরায় বলে না ও তাই আছে তাহলে তোমাকে একটু পরীক্ষা করতে হয় তাই সে বলে একটা ভাগবত শ্লোক বলো তো একটা ভাগবত শ্লোক বলো সেই ভাগবত শ্লোক বর্ণনা করেছিলেন হরিদাস পাঁচ বছর বয়স ভাগবতের ছেলে গণনা করছেন বুঝতে পারছেন মহাপ্রভু বলছে সত্যি সত্যি ও মাটি ভক্ত হবে বুঝতে পারছেন বলে সেখানে বলছিলেন আর শিবানন্দ সেন যখন ওই লোক নিয়ে আসতেন পুরীতে ভক্ত পায়ে হেঁটে আসতেন আর ওই কেটে কেটে ওই ভক্তের টোল নাই গাড়ি নিয়ে এসে টোল ট্যাক্স না দেখেছেন তো ওইরকম টোল আগেও ছিল আর ওই দেখছি না কালকে তো দিতাম ওই যে যখন ওই পশুটি দেখেছে ওখানে ওই যে বম্বে বম্বের দুটো কুকুর সামনে ছিল দেখেই আমার মনে পড়ে গেছে এখন নারীতে কোথায় পাই শিবানন্দ সেন নারীতে খাই শিবানন্দ সেন কুকুর সে নারীতে খেয়েছিল দেখেই কুকুর থেকে দশজন যখন গেট থেকে বেরোলাম তখন দুটো কুকুর দেখতে পাচ্ছি বুঝতে মনে সঙ্গে সঙ্গে শিবানন্দ সেনের কথা মনে হয় শিবানন্দ সেনের কুকুর ছিল বুঝতে পারছেন শিবানন্দ সেন ভক্ত নিয়ে আসছে আর কুকুরগুলো সঙ্গে সঙ্গে আসছে এক নৌকা তো বেশি লোক পার করতে পারে না কুকুর পার করলে আমার ওই নৌকা অপবিত্র হয়ে যাবে সেখানে সেতু চাওয়া উড়িয়া লোককে একটু পয়সা পয়সা খাওয়া বুঝতে পারছেন আমার মন না করে না উড়িয়া লোক করলে একটু পয়সা পয়সা করে বুঝতে পারছেন খুলে দিল আর জগন্নাথকে আলিঙ্গন ভর্তি দিল বুঝতে পারছেন আলিঙ্গন অরবিন্দ বলছেন গুরুদেবের সময় অরবিন্দ বলছে গুরুদেবকে বলছে পান্ডা বলছে বিদেশের উপরে দাঁড়া এই অরবিন্দ বলছেন হাতের ঘড়িটার দিকে অরবিন্দ সিং বলছে পান্ডা আমার ঘড়িটার দিকে তাকাচ্ছে দামি ঘড়ি 2 লাখ টাকা দাম সেই ঘড়ি মানে খুলে দিল পান্ডাকে। আর পান্ডা বাবু তাড়াতাড়ি ওঠে, তাড়াতাড়ি এসে আর জগন্নাথকে আলিঙ্গন করতে দিল, বুঝতে পারছেন? আর অরবিন্দ সিং দর্শককে বলছে, বুঝতে বলুন তো বড় একবারে ই হয়ে গেছে, একবার রক্ত উঠে একবারে পান্ডা একবারে জগন্নাথকে আলিঙ্গন ঘুরে গিয়েছে, একবার ঘুরে এক ভক্ত হয়ে গেছে, সেইভাবে ওই কুকুরটাকে আর নৌকা খুলছে না। শিবানন্দ সিং বলছে তার কুকুরটা নেবে না, তাহলে কি হবে? না কুকুরটা নেওয়া যাবে না, তার বলছে একটা লোকের যা ভাড়া তার চার গুণ ভাড়া দেবো, চার গুণ ভাড়া দেবো। তখন কুকুরটাকে তুললো, কারণ শিবানন্দ সিং বলছে তাহলে এখন মনে হয় তোমার কুকুরটা পবিত্র হয়ে গেল, তাই না? আমার কুকুরটা পবিত্র হয়ে গেল, বুঝলেন? তখন এই শিবানন্দ সিং, তখন শিবানন্দ সিং তখন ওই কুকুর নিয়ে কুকুরটাকে আগে ছেড়ে দিয়েছে, কুকুরটা নৌকা পার করে নিয়ে গেল। আর এদিকে লোকজন তো পিছনে আছে না, সবাই তো লাস্টে নিয়ে যেতে হবে, তো আমরা করি এই মাসে সবাইকে নিয়ে আসতে হবে, নাহলে কেউ পরে থাকতে কেউ ইয়ে হবে, কেউ রাস্তা করে থাকে, এরকম শিবানন্দ সিং পিছনে থাকতো, থেকে সবাইকে মানে পার করে দিত। এই কুকুর ভক্তগণের সঙ্গে একবারে চলে এসছে এই গম্ভীরা। আর শিবানন্দ সিং এখানে দেখ কুকুর দেখতে পাইনি, কুকুর খুঁজে পাচ্ছে না, কোথায় কুকুর যাবো? শিবানন্দ সিং তার দরজা লোককে পাঠিয়ে দিল, বলে আজকে আমার মানে খাওয়া বন্ধ থাকবে, আজকে আমিও পোশাক পাবো না যদি আমার কুকুর খুঁজে না পাই, কুকুর খুঁজে না পাই আমি খাওয়া দাওয়া বন্ধ করবো, বুঝতে পারছেন? আমি খাবো না আর না তোমরাও খাওয়া দাওয়া বন্ধ। এবার ওরা কুকুর ছুটছে, এসে দেখে গেলেন, দেখছে কুকুর এসে দেখছে মহাপ্রভু নারকেল দিচ্ছে আর নারকেল খাচ্ছে, নারকেল দিচ্ছে আর না কুকুরে নারকেল খাচ্ছে। সেই নারকেলটা খেয়ে তারপর তিনি কুকুরটা দেহ রেখেছিল, যার গতি হয়েছিল বৃন্দাবন, তার গতি হয়েছিল বৈকুণ্ঠ প্রাপ্তি হয়েছিল, মহাপ্রভুর হাতে তিনি প্রসাদ পেয়েছেন, মহাপ্রভুর হাতে তিনি প্রসাদ পেয়েছেন। সেই শিবানন্দ সেন তার ভক্তদেরকে নিয়ে যখন আসতেন তখন বারবার রাস্তায় এই ট্যাক্স দিতে হতো, এই দেরি হয়ে যেত, আর নিত্যানন্দকে আগে পাঠিয়ে দিয়েছে। আর নিত্যানন্দ গুরু অনেক খিদে পেয়ে গেছে, আর নিত্যানন্দ গুরু খিদে পেলে তো ঠিক বর্তমান মানে ওই পূর্ণমের লোক বুঝতে পারছো তো, একবার নিত্যানন্দ গুরু একবারে সঙ্গবাসন্য করেছেন, বুঝলেন? খিদে পেয়েছে আর বসে বলছে এইসব গৃহস্থ লোকের সঙ্গে এসে এইসব কোনো কাজ হয় না আমার, আমার এইসব খিদায় মরে যাচ্ছি, কোনো খাবার দাবার দিচ্ছে না, এইসব দিয়ে টাকা দিচ্ছে, টাকা গান দিচ্ছে। আর শিবানন্দ বহু আগে চলে এসছে, আর শিবানন্দ টাকা গান দিচ্ছে, কি বলছে? শিবার দুটো ছেলে মরে যাক, আর বহু কাঁদছে, বলছে সাধু বাবা কি অভিশাপ দিচ্ছে, সাধু অভিশাপ দিচ্ছে কি হবে? এবার শিবানন্দ সেন একটা দৌড়তে দৌড়তে এসছে, আর কিন্তু পাঁচটায় খবর পেয়ে গেছে নিত্যানন্দ রেগে ফায়া, বুঝতে পারছেন? নিত্যানন্দ রেগে ফায়া, যে একবারে নিত্যানন্দের সামনে শাস্ত্রকে দণ্ডবদ্ধ করে বলছে প্রভু সব দোষ আমার, প্রভু তার কারা দোষ নাই, সব দোষ আমার, যেই প্রভু সব দোষ আমার, তাকেও কিছু করলো না, সে এক লাফি মেরে দিল তার মাথার মধ্যে, এত রেগে গেছে মাথার মধ্যে এক লাফি মেরে দিল। আর শিবানন্দ নাচতে আরম্ভ করলেন, নাচতে আরম্ভ করলেন, আর বউ বলছে তোমাকে লাফি মারলো আবার আমাকে অভিশাপ দিল, তুই ছেলে মরে যাবি। তখন শিবানন্দ সেন জানেন মহাপ্রভুর ভক্ত, তখন তখন শিবানন্দ সেন বলছে স্ত্রীকে বলছে তুমি বুঝতে পারছো না, এই যে এতদিন এতদিন যে আমি মহাপ্রভুর সেবা করেছি, আজকেও তার উপযুক্ত কৃপা লাভ করলাম, আমার মস্তকে তার পা পড়ল, এই যে আমার রাজ্য ভাগ্যের কথা, এবং ভাগ্য তো সবার হয় না। তা তোমাকে কি বলেছে বলছো, তোমার ছেলে মরে যাবে, তোমার ছেলে যদি নিত্যানন্দ অভিশাপে মরে যায় বলতে যে ছেলে গুলো বৃন্দাবনে চলে গেছে, কারণ আবার কি বলছেন, আবার শ্রীকান্ত সেটা একটু ওই ভক্তরা যে ছিল না, তো সে একটু গোয়ার গোবিন্দ ছিল, আমার মামা শিবানন্দ সে মানে গায়ে মোরল, সবাই তাকে গায়ে মানে সাধু সাধু বলে ডাকে, ভক্ত এত লোককে নিয়ে যায়, আর সে বেটার সাধু তার তার মাথার লোককে মেরে দিল, এই ব্যাপারে মহাপ্রভু নালিশ করো, মহাপ্রভু তার নালিশ করো, যাই আর ও মামা তো করে ছুটিয়ে দিচ্ছে, বিয়ের মহাপ্রভু তো সব জানে, অন্ত জানে তো মা, সে এখন হন্তদন্ত হয়ে মহাপ্রভু তার চলে গেছে, গিয়ে এত লোকজনের মাঝখানে এখন মহাপ্রভু ও তো ও দেখছে যে কিছু বলবে মনে হচ্ছে, বলছে এই শ্রীকান্ত বোধ হয় কিছু বলবে, সেখান তো ওটা কিছু বলবে, ওর মনে কোনো অভিযোগ আছে কোথায় কিছু বলবে, সেখান তো শ্বাসটাকে দণ্ডবাদ্যই চলে গেছে, আর মহাপ্রভু সামনে কিছু বলতেই পারল না। বুঝতে পারছেন, কিছু বলতেই পারল না মহাপ্রভু, বৈঠক থেকে কিছু বলতেই পারল না। এইসব কথাটা হয়েছে, বুঝতে পারছেন, স্বাধীন লাগু বলতে। তারপর তো আমি বলেছিলাম জগন্নাথের মাহাত্ম্য সম্বন্ধে, সেদিনকে বলেছিলাম নিয়মরাজের কথা বলেছি। এখানে একটু আঠারো নালার কথা বলে দিচ্ছি, আঠারো নালের উপর দিয়ে আপনাদের গেলাম, আপনাদের শুনেছেন আঠারো নালা, অনেক শাস্ত্র কথা বলেছেন, যদি গুরু মহারাজ কিছু জন্য বলেছিলেন সময় এখানে ঢুকি লীলা হয়েছিল, যখন শ্রী চৈতন্য মহাপুরুষ সন্ন্যাস গ্রহণ করেছিলেন তখন তিনি তার দ্বন্দ্বকে সন্ন্যাস গুরুর কাছ থেকে পেয়ে গিয়েছিলেন, তিনি নিত্যানন্দ মুখোপাধ্যায় ভক্তগণের সাথে পুরীতে গিয়েছিলেন। হেঁটে হেঁটে নিত্যানন্দ ভাবলেন মহাপ্রভু আমাকে কেন বহন করবেন, যেদিকে বলছিলাম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণ থেকে অভিন্ন রূপ, একবার শিশুকাল থেকেই কৃষ্ণ কিছু ভুল করতেন আর বলরাম তাকে চর মেরেছিলেন, বলরাম তাকে চর মেরেছিলেন, না তো হয়তো বলরাম চর মেরেছিলেন কৃষ্ণকে, কৃষ্ণকে চর মেরেছিলেন। কেটে কেটে যশোদা মার কাছে গিয়ে গোপাল নালিশ করলো, মা আজকে আমাকে বলাইটা মেরেছে, বলাইটা মেরেছে। যশোদা মা বলরামকে একটু দেখলেন, ও তোর ছোট ভাই, তুই ওকে বোঝাবি, আর ওর গায়ে হাত দেওয়ার কি দরকার ছিল, হাত দিলি কেন গায়ে ওর? বলরাম মাথা নিচু করে চোখ ফেলে শুনলেন, আর যখন মা যশোদা চলে গেল তখন কৃষ্ণকে ধরে ডাব ধরে ঝাঁকাচ্ছে, কাক ধরে ঝাঁকাচ্ছে, কি বলছেন জানেন, চোখে জল পড়ছে বলরামের, বলছে তুই কি ভেবেছিস, যশোদা মা তোকে বেশি ভালোবাসে না আমি বেশি ভালোবাসি, আমার নামে নালিশ করেছিস, তোকে কে ভালোবাসে, এত আকাম কুটাম সব রাস্তাঘাটে করিস, তোকে কে রক্ষা করে, আর আজকে তুই এসব বুঝতে বুঝতে এখানে আকাশের মহাশয় এসব মানুষের জন্য অভিযোগ করছিস, এসব তো কিছুই বলি না আমি, আর তুই আজকে একটু বকে মেরেছি আর মাকে নালিশ করেছিস, এটি কত বলে প্রীতি, বুঝতে পারছেন? তখন বলছেন, তখন বলছেন, তখন তোর আমি তোকে মেরেছি তোর মঙ্গল আছো, আর তুই আমাকে আর মাকে নালিশ করেছিস, তুই মনে করেছিস কি মা তোর চাইকে আমাকে বেশি, তোকে আমার চাইকে বেশি ভালোবাসে, তুই মায়ের কাছে কতক্ষণ থাকিস, তুই মায়ের কাছে কতক্ষণ থাকিস, সারাদিন তো আমার কাছে ঘুরি ফিরি ভূতাবর্তের মধ্যে ওই ঢুকিস, অকাশুর পকাশুর মৎস্যশুর এসে পথ করিস, সব অসুর বিনাশ করিস, আর এখন এসে নির্দ্ধ ভাবে কান্নাকাটি করিস, কান্নাগুলো করলে কে তোকে সাহায্য করবে, তোকে কে বেশি ভালোবাসে? গোপাল তোকে জল ফেলে বললেন, দাদা তুই আমাকে বেশি ভালোবাসিস। সেই রকম হচ্ছে তার প্রীতি, বলরাম কৃষ্ণকে দশ দেহে সেবা করেন, এক দেহে নয় দশ দেহে। চৈতন্য চন্দ্রের প্রিয় বিগ্রহ বলাই, তার স্থানে অপরাধে মনে সর্বথাই, মূর্তি ভেদে আপন হয় প্রভু দাস, সেই লক্ষণ অবতার প্রকাশ। সখা ভাই সখা ভাই ব্যঞ্জন স্বয়ং আবাহন, গৃহচত্র বসুলত্র ভাষণে আসন, আপন সকলে রূপে সেবনে আপনে, যারে অনুগ্রহ করেন পায় সে জনে, সেটি নিত্যান্ত বলরাম থেকে অভিন্ন রূপ হয়ে চিন্তা করলেন, তুমি দণ্ড নিয়ে চলে যাচ্ছেন, তিনি আমাকে কেন বহন করবেন, তিনি আমাকে কেন বহন করবেন, তাই যে দণ্ড ভেঙ্গে ভাগিনীকে বাসিয়ে দিয়েছিলেন। আপনারা জানেন এটা আমি সেদিনকে বলেছি, আমি আর আজকে বেশি বলতে চাইছি না অনেক সময়, তাই মহাপ্রভু ওখানে দণ্ড ভেঙ্গে মহাপ্রভুর দণ্ড নিত্যানন্দবু ভেঙে দিয়েছিলেন, দিন খণ্ড করে দিয়েছিলেন, নিত্যানন্দপুর দণ্ড ভাঙ্গা থেকে জগৎগুরু শিলা প্রভুপাত প্রেরণা পেয়েছিলেন যে তার সন্ন্যাস যদি হলে ত্রিদ্বন্দ্বই হওয়া করে দিয়েছিলেন, তার তার সম্প্রদায়কে তিনি ত্রিদ্বন্দ্বী সন্ন্যাস প্রেরণ করেছিলেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী সার বর্ণদের শিক্ষা আমি পড়েছি, রাজা ভোগারবুদের দীপা বলেছি, গোবিন্দবাবুর শিক্ষা সেটাও বলে দিয়েছি, আরো দুই একটা আছে কিনা মনে রাখলাম, ষাটি বিধবা হয়ে যাক বলেছিলাম তো, ষাটি বিধবা হয়ে যাক বলে দিয়েছিলেন তখন তোমার সময়, ষাটি বিধবা হয়ে যাক কে বলেছিল, তার জামাইকে তারা করেছিলেন, আর রামচন্দ্রপুরীর কথা তো শুনেছেন, রামচন্দ্রপুরী মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিল কিন্তু মহাপ্রভুকে মানে তিনি পছন্দ, তার অপরাধ ছিল, গুরুর চরণে অপরাধ করেছিল। মাধবেন্দ্রপুরী তখন ওই দিন দয়াদ্রোহে মথুরা না দেশে বলে কাঁদছে, আর তখন তার শিষ্য গিয়ে বলছে আপনি ব্রহ্ম আপনি কাঁদছেন কেন, অমুক সমুক বলছে। শিষ্য গিয়ে গুরুজন বলছে আপনি ব্রহ্ম আপনার সাফল্য সবকিছু আছে, আপনি কান্নাকাটি করার কি দরকার, উনি ভগবানের জন্য কাঁদছে কৃষ্ণের জন্য কাঁদছে। আর শিষ্য গিয়ে গুরুদেব বলছে আপনি কাঁদছেন কেন আপনি ব্রহ্ম, এই যে দূর হয় পাতিষ্ঠ দূর হয় ওখানে, আমি এক জায়গায় মরছি আমার এক জায়গা দিতে এসছি যাও ওখানে, তাহলে ত্যাগ করে দিয়েছি তাকে ত্যাগ করে দিয়েছিলেন, বুঝতে পারছি মাধবেন্দ্র ফুলি তাকে ত্যাগ করে দিয়েছে। তারপর এখানে যে মা আমাকে সম্মান দিতেন, আমাকে তো সকলে সম্মান সম্মান দিতেন, কিন্তু সমস্ত ভক্তরা পছন্দ করতেন না, বলতেন প্রভু এই এই আপনি এই লোকটা সবসময় আপনার পিছনে বদনাম করে, আর আপনি শুধু একে উচ্চাসনে বসতে দেন জায়গা দেন, পাপ চুপ করে থাকতেন কিছু বলতেন। একজনে কেউ বাঘের স্থল পরে এসেছিল, ব্রহ্মানন্দ ভারতে একজন বাঘের স্থল পরে এসেছে, মানে বিরাট বৈরাগ্য সেজেছে, কাপড় চোপড় কিছু পরবে না, বাঘের চামড়া পরে এসছে। সবাই বলছে প্রভু ব্রহ্মানন্দ ভারতী এসছে, ব্রহ্মানন্দ ভারতী এসছে, মামু দেখতে পেয়েছে আমি, মামু বলছে ব্রহ্মানন্দ ভারতীকে দেখতে পাচ্ছি না, কোথায় ব্রহ্মানন্দ ভারতীকে দেখতে পাচ্ছি না, কোথায় দেখতে পাচ্ছি না, তো কোথায় ব্রহ্মানন্দ হরিহার নেই, তো তখন বলছে এই তো ব্রহ্মানন্দ ভারতী, ওই ব্রহ্মানন্দ ভারতী কেন বাঘের চামড়া পরবে, সঙ্গে সঙ্গে তিনি তাকে সেটা দিলেন। এইভাবে মহাপুরুষ কনসেপশন ছিল, বুঝতে পারছেন, এইগুলো আপনার সবসময় মনে রাখতে হবে। আর রামচন্দ্রপুরী সবসময় দোষ খুঁজতেন, বৈষ্ণব হবে অতশত রয়েছে, পতিত অধম আমি অতশত বসত, আমি পতিত অধায় আর তুমি হবে অবস্থ রসী, বৈষ্ণবগণ হবে অবস্থ রসী, সে অপরের দোষ দেবেন, অপরের চিত্র খুঁজবেন না, সে নিজের দোষটা আগে দেখবেন। কিন্তু আমাদের উল্টো সিদ্ধান্ত, আমরা নিজের দোষ দেখতে পাই না, আমরা অপরের দোষ দেখি, এটা হচ্ছে আমাদের সিদ্ধান্ত, কিন্তু এটা ভুল, আমরা নিজেদের দোষটাকে দেখতে হবে। রামচন্দ্রপুরী সেইটা করেছিলেন, জানেন মহাপুর খেতে দিয়েছে, সেকে লুকিয়ে লুকিয়ে দেখছেন সন্ন্যাসী এত ভাই, সমস্ত ভক্তদেরকে মহাপুর বললেন তোমরা আমার প্রসাদ বন্ধ করে দাও, আমি আর কোনো বাড়ি গিয়ে প্রসাদ পাবো না, যদি প্রসাদ করতে হয় দুটো আইটেম করে দুটো সবজি করবে, এত আইটেম করে আমাকে খেতে দেবে না, ও তো ঠিকই বলেছে, ও তো ঠিকই বলেছে। তখন সমস্ত ভক্তরা বললেন আমরা প্রভুকে নিমন্ত্রণ করে খাওয়াই, এত সুন্দর রান্না করে আমরা খাওয়াতে পারবো না, তখন জগন্নাথের কাছে রাখতে কোনো হে জগন্নাথ তুমি ওকে পুরী থেকে ছড়িয়ে দাও, জগন্নাথ তাকে পুরী থেকে ছড়িয়ে দিও। একবার গিয়ে মহাপ্রভু মন্দিরে গিয়ে বলছেন জানেন এই সন্ন্যাসী এত ফিকরে কেন, ঘরে এত ফিকরে কেন, বুঝি মিষ্টি মিষ্টি খাওয়া হয় বুঝি, আর তো মিষ্টি খেতেই না, মিষ্টি মিষ্টি খাওয়া হয় বুঝি ওই সন্ন্যাসী। তখন মহাপ্রভু বললেন এই লোকটা তো শুনেছি আমার পিছনে আমার নিন্দা করে, আজ দেখছি তো আমার সামনেই করছে, এখানে আরো নিন্দা করেছেন তিনি। চৈতন্য মহাপ্রভু বড় ভক্তকে শিক্ষা দিয়েছেন, তিনি মানে বিরাট ষোলো শ্লোক বলতেন, তাহলে তিনি শ্লোক বড় বড় শ্লোক বলতেন, বড় বড় মাপ করতেন, প্রথম বলছেন তুমি ভাগবত পড়েছো ভাগবত ছেড়েছো, মহাপ্রভু জানি ভাগবত ছেড়ে চাই না, ভাগবত ছড়তে চাই না, ভাগবত সামনে চাই না, আমি ভাগবত ছড়তে চাই না, তো ভাগবত তুমি আমি ভাগবত ছেড়ে চাই না, ভাগবত চাই না, তুমি ভাগবত ছড়ো না, আমি শুনতেও চাই না, আমি সব শুনতে চাই না, তাহলে নামের ব্যাখ্যা শোনো, তার নামের ব্যাখ্যা তুমি শোনো, নামের ব্যাখ্যা শোনো, তাহলে নাম কৃষ্ণ নাম বলতে আমি কৃষ্ণকেই জানি, কৃষ্ণ আর কৃষ্ণ নাম অভিন্ন, কৃষ্ণ নাম আর কৃষ্ণ নাম অভিন্ন, আমি কৃষ্ণকেই জানি, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম আর কৃষ্ণকে আমি অভিন্ন জানি, আমি এর কাছে কিছু জানতে চাই না, আমি আর কিছু চাই না, আমি আর নামের ব্যাখ্যা শুনতে চাই না। তা বলছেন ভাগবত সুতরাং তুমি ভাঙতে লম হচ্ছে, তুমি সীতা স্বামীর টিকা চাইতো, আমি বড় বড় টিকা লিখেছি, আমি বড় বড় টিকা ব্যাখ্যা করেছিলাম, তাতে তুমি সীতা স্বামীকে স্বামীকে মানো না, তুমি স্বামীকে মানো তাহলে তুমি বেশ্যা, তাই তুমি বেশ্যা, তুমি যখন স্বামীকে মানো না তখন তুমি বেশ্যা, এই যে বলেছে তখন মাথা নিয়ে গেল। তখন তিনি শেষ পর্যন্ত তাকে কৃপা করেছিলেন এবং তিনি বালগোপালের সেবা ছেড়ে দিয়ে তিনি রাধাকৃষ্ণের সেবা করেছিলেন, বল্লভট্টকে শিক্ষা দিয়েছিল বলা হয় লাগবে। এখন শেষ করে দিচ্ছি, কালকে আপনারা কোনো কিছু হরিনাম দিক্ষে আছে নাকি, কিছু যারা হরিনাম দীক্ষা নেবেন কালকে সাড়ে ছটার মধ্যে রেডি হয়ে যাবেন, সাড়ে ছটা, আর কাল কিন্তু উপবাস, আজকে গুণ্ডিচ্ছে মার্জনে প্রসাদ ভালো করে পেয়ে নেবেন, আর যদি প্রসাদ ভালো লাগে তাহলে আনন্দ প্রসাদও আছে, জগন্নাথের প্রসাদ আমাদের ভালো লাগেনি, কারণ অন্তর ভালো লাগেনি বলো অনন্ত বাসুদেবের প্রসাদ এই ভোগ আজকেও পাবেন জগন্নাথের প্রসাদ। আজকে জগন্নাথ আজকে এখানে রান্না হয় ঠাকুরের ভোগে রান্না হয়েছে শুধু, আর জগন্নাথের প্রসাদ আসছে ওখানে সবাই আজকে কোনো থালা নয়, বুঝতে পারছেন? থালার উপরে পাতা দিয়ে খাবেন, কোনো থালায় ফালায় নয়, বুঝতে পারছেন? কোনো থালায় নয়, থালা যদি থাকে থালার উপরে পাতা দিয়ে খাবেন, কোনো আসনে নয়, মাটিতে বসবেন, ঠিক আছে? এভাবে বসবেন, এটা নিয়ম জগন্নাথের প্রসাদ পাওয়ার নিয়ম। হ্যাঁ, সেইভাবে আপনারা কালকে সকাল সাড়ে ছটার মধ্যে দীক্ষা দেওয়া হবে, যারা দীক্ষা নেবেন নিয়মকরণ মেনে যুক্ত হতে পারেন তাহলে দীক্ষা নিতে আসবেন, আপনারা নিয়মকরণ মেনে মানতে পারবেন না যারা দীক্ষা নেই তাদেরকে ধরে নেবেন কি কি নিয়ম মানতে হবে। দুটো পান স্ত্রী সোনা এটা বারণ আছে, ঝোঁকেলা তাসখানা পাশাখানা মদ কাঁচা ভাঙড়ি সিগার চা অবৈধ স্ত্রীর সঙ্গে সোনা বলতে জীবনহীনছে মাছ মাংস পিঁয়াজ রসম মুসুরের চা এসব খাওয়া যাবে না, কোনোদিন কোনোদিন খাওয়া যাবে না, বুঝতে পারছেন? তাহলে এগুলো দীক্ষা নেওয়া যাবো, আর মঠে গিয়ে কি বলে মাঝে মাঝে সেবা দিতে আসো, আসতে হবে সব একাদশী করতে হবে, এগুলো করবে। আর কালকে সকালে একটু ব্রেকফাস্টটা বন্ধ করে দেবো, আর যদি অন্য ধর্ম থেকে যায় তাহলে তারা যারা পাবে বাচ্চাটা চাষ তারা পেয়ে যাবে, কোনো অসুবিধা নাই, উপবাস করাটাই ভালো কালকে, তাদের দিন তাকে তাড়াতাড়ি বেরিয়ে দেবো বারোটা সাড়ে এগারোটা বারোটার মধ্যে প্রসাদ দিয়ে দেবো, আমরা প্রসাদ পেয়ে তারপর রথের জগন্নাথের রথের ওখানে যাবো। তবে সবাই একটু মনে রাখবেন আমার কথা অনুসারে চলতে হবে, রথের রথের চাকার তলায় পরে কারো আত্মহত্যার ইচ্ছা নেই তো, তাই সুতরাং ওই কেউ কেউ চান্স যাবে না, তরি টানতে গিয়ে ওই ঘোজাবাটা পুলিশের মার ওইসব করতে পারেন, ফাঁক পেলে দেখবেন তরি পরেই থাকবে, সেটা কি আছে তো রথ যখন সে দেবে তখন ওখানে তরি তরি টানা তো কি আছে, ওই ওই ভিড়ের মধ্যে দিয়ে তরি টানতো পার চাকার তলায় পড়ে যাবেন, সেটা সাবধানে থাকবে খুব ভিড় হবে, বুঝতে পারি একটু ভিড়টা কম আছে প্রতিবছর তো ভিড় হয় তখন ভিড় হবে, যারা নতুন এসছে তাদের কাছে বলছি আপনারা দেখবেন সাবধানে থাকবে, আমাদের দুজনে থাকবো আমরা বসবো কীর্তন করবো আমরা এগিয়ে যাবো এভাবে করে করে যাবো, রথ আসছে কিনা দেখবো আমরা পিছিয়ে পিছিয়ে যাবো, বুঝতে পারছেন? ওই সবসময় সাইড হয়ে যাবো আস্থায় থাকবো না রথ টানবো, বুঝতে পারছেন? একবারে চাপ হবে খুব প্রচন্ড চাপ হবে, খুব সাবধানে চলতে হবে, সাইডে সরে যাবেন মঠের ঠিকানা ব্যাস লাগিয়ে রাখবেন পরে এখানে চলে আসবেন, ই আছে হেঁটে চলে আসতে হবে কালকে, কালকে আর গাড়ি ফেরি পাবেন না রথের ওখান থেকে হেঁটে চলে আসতে হবে, কালকে কোনো পাঁচ গাড়ি পাওয়া যাবে না, আমার তো হেঁটে আসতে সবাই হেঁটে আসতে হবে, তাদের তো বড় পায় তাদের একটার সময় বেরিয়ে যাবো একটা দেড়টায় বেরিয়ে যাবো তো আগে আগে গিয়ে লাগবে যা সেটা দুঃখ করা হবে বেরিয়ে করা হবে, একদমটা কিন্তু করি
কেবলি ভক্তি স্বপ্ন গুরু